সারি বদ্ধ হয়ে পুরো গিলমা জান্নাতে কে সাজায় আজ খুশি মনে এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান মেরাত সফর, যেখান থেকে আমাদের সাথে শরীক ও সামিল হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে এই মেরাজকে ঘিরে আমরা গত কয়েকদিন যাবত এই বিশেষ ট্রান্সমিশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্ব। তো আজকে কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা ইনশাআল্লাহ সামনে আমরা আপনাদেরকে উপস্থাপন করব। আসো শুরুতেই দরুদে পাকের একটি ফাজাইল আমরা শুনে নিই। জম উল জওয়ামে বর্ণিত আছে একটি হাদিসে পাক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআতি কানাত শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দরুদ শরীফ পড়বে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকে আমরা আলোচনা করব মেরাজ সফরের সময় আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম যে পরিদর্শন করেছিলেন, সেই পরিদর্শনের সময়ে এমন একটি গুনাহ ছিল যে গুনাহের কারণে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আজাবে লিপ্ত ছিল। আসুন সেই গুনাহটা কি, সেই আজাব কেন এসেছিল বা সেই আজাবে কেন লিপ্ত হবে, আসুন আমরা সেটা শুনি। মেরাজের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকের নিকট অতিক্রম করেন, গমন করেন, যাদের অগ্রভাগ ও পশ্চাৎ ছিন্ন ভিন্ন হয়ে ঝুলছিল এবং তারা চতুষ্পদ প্রাণীর ন্যায় বিচরণ করে, কাঁটাযুক্ত ঘাস, জাক্কুম এক ধরনের বৃক্ষ এবং জাহান্নামের উত্তপ্ত পাথর গিলছিল। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি সালামকে জিজ্ঞাসা করল, হে জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল আরজ করল, এরা ওই লোক যারা নিজের সম্পদের জাকাত দিত না, আল্লাহ পাক তাদের উপর অত্যাচার করেননি আর আল্লাহ পাক বান্দার উপর অত্যাচার করেন না। অর্থাৎ তারা নিজেদের কর্মফলের কারণেই আজ এই আজাবের মধ্যে লিপ্ত এবং সেই কর্মফল কি, তারা দুনিয়াতে থাকা অবস্থায় জাকাত দিত না। প্রিয় ইসলামী ভাইরা, জাকাত ফরজ হওয়া সত্ত্বেও আদায় না করা এটা হারাম, হারাম, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কুরআনুল করিম ও আহাদিসে তৈয়বার মধ্যে এর খুবই ভয়ানক শাস্তির বর্ণনা করা হয়েছে, যেমনটি হযরত সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন আর সে এর জাকাত আদায় করল না, কিয়ামতের দিন তার সম্পদকে টাকলা অর্থাৎ চুলবিহীন অজগর সাপের আকৃতি দেয়া হবে, যার চোখে কালো দুটি বিন্দু থাকবে এবং সেই অজগর তার গলার বেড়ি বানিয়ে দেয়া হবে, যা নিজের চোয়াল দ্বারা তাকে ধরে বলবে, আমি তোমার সম্পদ, তোমার ধন ভাণ্ডার। চিন্তা করুন, কে আছে এমন যে কিয়ামতের দিনের ভয়াবহ শাস্তি সহ্য করতে পারবে? একটু চিন্তা করুন, সাপ দেখলে আমরা ভয় পেয়ে যাই, সাপ দেখলে আমরা দূরে পালিয়ে যাই, সে সাপ কিয়ামতের দিন যদি আমার উপর আক্রমণ করে, এবং সেই সাপ কোন সাপ, যা আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আদায় করিনি সেই সম্পদগুলোকে সাপ বানিয়ে দেয়া হবে। তো আল্লাহ পাকের শপথ, সেই ভয়াবহ শাস্তি সহ্য করার শক্তি আমাদের কারণেই। এটুকুতেই শেষ নয়, বরং আহাদিসে তৈয়বার মধ্যে আরও অনেক শাস্তির আলোচনা এসেছে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি জাকাত অনাদায়কারীর শাস্তি সম্পর্কে বর্ণনা করে বলেন, যার সারমর্ম হলো সেই যেই স্বর্ণ রূপার জাকাত আদায় করা হবে না, কিয়ামতের দিন তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে কাঁধে পিঠে দাগ দেয়া হবে, তাদের মাথা বুকের উপর জাহান্নামের গরম পাথর রাখা হবে, তা বক্ষ বিদীর্ণ হয়ে কাঁধ দিয়ে বের হয়ে যাবে, আর যখন কাঁধের হাড়ের উপর রাখা হবে তখন তা কাঁধের হাড় বিদীর্ণ করে বুক দিয়ে বের হবে, পিঠ ভেঙে পার্শ্ব দিয়ে বের হবে। যে সম্পদের জাকাত আদায় করা হয় না, কিয়ামতের দিন প্রাচীন ভয়ঙ্কর রক্তপিপাসু অজগর সাপ হয়ে তার পেছনে দৌড়াবে, সে হাত দ্বারা বাধা দিবে, অজগর সাপ হাত চিবিয়ে খাবে, অতঃপর গলায় বেরি হয়ে পড়বে, তার মুখ নিজের মুখে নিয়ে চিবিয়ে খাবে আর বলবে, আমি তোমার সম্পদ, তোমার ধন ভাণ্ডার, অতঃপর তার সারা শরীর চিবিয়ে খাবে। মাআযাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে ভয় অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। আসলেই জাকাত যারা আদায় করবে না তারা কারুনের সাথে থাকবে কিয়ামতের দিন। কারুন, কারুনকে আসুন আমরা শুনি, কারুনের ধ্বংস কেন হয়েছিল আসুন আমরা সেটাও শুনি। তো কারুন হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, যার আল্লাহ পাকের দয়ায় অনেক ধন ভাণ্ডার ছিল, অনেক সম্পদ ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে যাদের ধন ভাণ্ডার অর্জন হয় অনেক বেশি, অনেক অনেক বেশি অর্জন হয়ে যায়, তখন তারা কিন্তু ধীরে ধীরে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, অধিকাংশ, আমি সবার কথা বলছি না। তো মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়েরও অনেক ধন ভাণ্ডার আল্লাহ পাক দিয়েছে। কারণ বলা হচ্ছে যে তার ধন ভাণ্ডারের চাবি এমন ছিল 40 জন লোক সেই চাবিটাকে বহন করত, যারা সাধারণ পুরুষের চেয়ে বেশি শক্তিশালী ছিল, যেমনটি 20তম পারার সূরা কিসাসের 76নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কাউন্সিল ইমানের অনুবাদ, আর আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছি যেগুলোর চাবি একটা শক্তিশালী দলের উপরও ভারী ছিল। দেখেন এটা আল্লাহ পাক কিসাসের ধন ভাণ্ডার সম্পর্কে কোরআনে পাকে বর্ণনা করেছেন, যে তার এত ধন সম্পদ ছিল, এত ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদের রক্ষণাবেক্ষণের যে চাবিটা, অর্থাৎ সেই ধন সম্পদ যেখানে রাখা ছিল, সেই ধরেন ঘরের হোক বা সেই পিঞ্জারা হোক, যেটাই হোক, সেখানে চাবিটা বহন করার জন্য 40 জন শক্তিশালী লোক ছিল। তাহলে তার ধন ভাণ্ডার কত বিশাল ছিল সেটা চিন্তা করেন। যখন আল্লাহ পাক বনি ইসরায়েলের উপর জাকাতের হুকুম অবতীর্ণ করলো যে জাকাত দিতে হবে, তখন কারুন হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের নিকট এলো এবং তার সাথে এটা নির্ধারণ করলো 1000 দিনারের পরিবর্তে 1 দিনার, 1000 দিরহামের পরিবর্তে 1 দিরহাম, আর 1000 ছাগলের পরিবর্তে 1টি ছাগল দান করবে। অনুরূপভাবে অন্যান্য বস্তুও 1000 ভাগের 1 ভাগ জাকাত দিবে। সুতরাং যখন সে ঘরে ফিরে সম্পদের জাকাত হিসাব করল তখন তা অনেক সম্পদে পরিণত হচ্ছিল। দেখুন, কারণ নিজেই মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে যার কাছে যেটা থাকবে বা আমার কাছে যে সম্পদগুলো আছে, টাকা হলে টাকা, মাল হলে মাল, সম্পদ হলে সম্পদ, ছাগল হলে ছাগল, উট হলে উট, 1000 ভাগের 1 ভাগ আমি জাকাত হিসেবে দিব। কিন্তু যখন দেখতেছে ঘরে এসে প্রত্যেকটা হিসাব করতেছে, তো 1000 ভাগের 1 ভাগ করলো, অনেক জাকাত তার হয়ে যাচ্ছে, কেননা তার সম্পদই ছিল অনেক বেশি। সুতরাং যখন সে দেখলো যে তার অনেক সম্পদ হয়ে যাচ্ছে, অনেক জাকাত বের হয়ে যাচ্ছে, তো তার নফস এতগুলো সম্পদ দেওয়ার সাহস করল না। সুতরাং সে বনি ইসরায়েলদের জড়ো করে বলল, তোমরা মুসা আলাইহিস সালামের সকল কথায় আনুগত্য করো, এখন তো তিনি তোমাদের সম্পদ গ্রাস করতে চায়, তোমরা কি বলো? তারা বলল, তুমি হচ্ছ আমাদের বড়, যা ইচ্ছা আদেশ দাও। কারণ বলল, অমুক নষ্টা মহিলার কাছে যাও এবং তার সাথে টাকার বিনিময়ে একটি চুক্তি করো যে সে হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিবে, মিথ্যা অপবাদ দিবে, আর যখন এরূপ হবে তখন বনি ইসরায়েলরা হযরত মুসা আলাইহিস সালামের পিছু ছেড়ে দিবে। সুতরাং কারণ ওই মহিলাটিকে 1000 দিরহাম ও 1000 দিনার দিয়ে এই বিষয়ে রাজি করালো। দেখুন, আল্লাহ পাকের পানা, মানে মানুষ বা মুসলমান কেমন ছিল যে নবীর বিরুদ্ধে যাওয়ার জন্য পর্যন্ত রাজি হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের পানা। এখনও বর্তমান সমাজে দেখা যায় সামান্য অর্থের বিনিময়ে, সামান্য লোভ লালসার বিনিময়ে আমরা রসুলদের শানে গুস্তাকি পর্যন্ত করে ফেলি, আমার প্রিয় মুস্তাফার শানে গুস্তাকি পর্যন্ত করে ফেলি। তো দেখুন, অর্থ সম্পদ এগুলো দুনিয়ার জিনিস, দুনিয়ায় থেকে যাবে, কিন্তু সামান্য গুস্তাখি আমার পুরো আখিরাতকে বরবাদ করে দিবে। তো ওই মহিলাকে রাজি করালো, মুসা আলাইহিস সালামের প্রতি সে মিথ্যা অপবাদ দিবে। পরের দিন কারুন বনি ইসরায়েলদের জড়ো করলো আর হযরত মুসা আলাইহিস সালামের নিকট এসে বলতে লাগলো, বনি ইসরায়েলরা আপনার অপেক্ষা করছে, যেহেতু কারুনের চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম, আপনি তাদের ওয়াজ নসিহত করুন। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে তাশরিফ নিয়ে গেলেন এবং বনি ইসরায়েলদের নসিহত করতে গিয়ে বিভিন্ন গুনাহের শাস্তি সম্পর্কে বয়ান করতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন। কারুন বলতে লাগলো, এই আদেশ কি সবার জন্য, এমন কি যদি আপনিও হন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যদি আমিও হই এর শাস্তি আমার জন্য। কারণ বলল, বনি ইসরায়েলদের ধারণা যে আপনি অমুক মহিলার সাথে অপকর্ম করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ডাকো তাকে। সে আসলে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে ওই আল্লাহর শপথ যিনি বনি ইসরায়েলদের জন্য নদীকে দ্বিখণ্ডিত করেছেন এবং এর মাঝে রাস্তা তৈরি করেছেন, সত্যি করে বলো। সে মহিলা ভয় পেয়ে গেল আর তার আল্লাহ পাকের রসুলের প্রতি অপবাদ দিয়ে তাকে কষ্ট দেওয়ার সাহস হলো না। সে তার মনে মনে বলল, এর চেয়ে তওবা করাই উত্তম। সুতরাং সে হযরত মুসা আলাইহিস সালামকে আরজ করল, আল্লাহ পাকের শপথ, যা কিছু কারুন বলাতে চেয়েছিল সবই মিথ্যা। সে আমাকে অনেক সম্পদের লোভ দেখিয়ে আপনার বিরুদ্ধে অপবাদ দিতে বলেছে, আমি যেন আপনাকে অপবাদ দিই। একথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম নিজের প্রতিপালক আল্লাহ পাকের দরবারে কান্না করে সিজদায় পতিত হলেন এবং এটা আরজ করতে লাগলেন, হে আমার আল্লাহ, যদি আমি তোমার রসুল হই তবে আমার জন্য কারুনের প্রতি নিজের আজাব অবতীর্ণ করো। আল্লাহ পাক তার নিকট ওহি পাঠালেন, আমি জমিনকে আপনার আনুগত্য করার আদেশ দিয়েছি, আপনি তাকে যা আদেশ দিবেন সে তাই করবে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের বললেন, হে বনি ইসরায়েল, আল্লাহ পাক আমাকে কারুনের নিকট প্রেরণ করেছেন, যেমনিভাবে ফিরআউনের নিকট প্রেরণ করেছিলেন, যারা কারুনের সাথী রয়েছে তারা তার সাথে অবস্থান করো, আর যারা আমার সাথী রয়েছে তারা পৃথক হয়ে যাও। সবাই কারুন থেকে পৃথক হয়ে গেল এবং দুইজন ব্যক্তি ছাড়া কেউ সঙ্গ দিল না। তখন হযরত মুসা আলাইহিস সালাম জমিনকে আদেশ দিলেন, হে জমিন, একে গ্রাস করো। তখন তারা হাঁটু পর্যন্ত ধসে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আবারও এরূপ বললেন, কোমর পর্যন্ত ধসে গেল। হযরত মুসা আলাইহিস সালাম এরূপ বলতে লাগলেন, এমনকি ঘাড় পর্যন্ত ধসে গেল। এবার তারা কাঁদতে লাগলো আর কারুন তাকে আল্লাহ পাকের শপথ ও আত্মীয়তার দোহাই দিতে লাগলো, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হওয়ার কারণে ভূক্ষেপ করলেন না, এমনকি তারা একেবারেই ধসে গেল এবং মাটি সমতল হয়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা কিয়ামত পর্যন্ত এভাবেই মাটির নিচে যেতে থাকবে, মাটির নিচে ধসতে থাকবে। বনি ইসরায়েলরা বলল, হযরত মুসা আলাইহিস সালাম কারুনের বাড়ি, তার ধনভাণ্ডার ও সহায় সম্পদের কারণে তাকে বদদোয়া করুন। একথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, তখন সেই বাড়ি এবং ধনভাণ্ডার ও সহায় সম্পদ সবই জমিনে ধসে গেল। আল্লাহ পাক কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে কারুনের পরিণতি কিছুটা এভাবে বর্ণনা করেছেন, সূরা কিসাসের আয়াত নম্বর 81, কাজুল ইমানের অনুবাদ, অতপর আমি তাকে ও তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম, অতপর তার নিকট কোনো মানব গোষ্ঠী ছিল না যে আল্লাহ থেকে বাঁচানোর জন্য তার সাহায্য করত এবং না সে তার বদলা নিতে পারত। তো প্রিয় ইসলাম ভাইরা, দেখলেন যে জাকাতকে অস্বীকার করার কারণে কারুনের কি পরিণতি হয়েছে। আজকেও কিন্তু লাখপতি, কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার অনেক আছে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু দেখবেন জাকাত তারা সঠিকভাবে আদায় করে না। এক শ্রেণী তো আছে যারা জাকাত দিতেই চায় না, আরেক শ্রেণী আছে যারা জাকাত দেয় তারা লোক দেখানোর জন্য জাকাত দেয়। আপনি দেখবেন এমন অনেক রীতিনীতি এখন প্রচলন হয়ে গেছে, জাকাতের মধ্যে শাড়ি দিবে, জাকাতের মধ্যে লুঙ্গি দিবে, জাকাতের মধ্যে এটা দিবে, সেটা দিবে। আরে ভাই, জাকাত আপনি নগদ অর্থ প্রদান করুন না, এটা তো তার হক, আপনি তাকে অর্থ প্রদান করুন, সে যা খুশি তা করুক, সে যা খুশি তা নিক, এমনও হতে পারে আপনি যেটা দিচ্ছেন সেটার প্রয়োজনীয়তা তার কাছে নেই, সে ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন আপনি তাকে দিচ্ছেন লুঙ্গি, সে ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন আপনি তাকে দিচ্ছেন শাড়ি, আরে ভাই নগদ অর্থ প্রদান করুন, কারণ এটাকে আপনি ধরে রাখতে পারবেন না। এজন্য জাকাতকে পরিপূর্ণ আদায় করতে হবে। জাকাত যেহেতু আমাকে দিতেই হবে, আমার সম্পদের জাকাত যদি বের হয় সেটা আমি ধরে রাখতে পারবো না, তো এজন্য আমাকে যখন দিতেই হবে আমি তাকে নগদ অর্থ প্রদান করি। যারা আসলেই জাকাতের হকদার তাদেরকে আমি দিয়ে দেই, কেননা দেখা যায় আমরা অনেক সময় শাড়ি লুঙ্গি দিয়ে বেঁচে যাই অথচ আমার এর চাইতেও বেশি জাকাত আসে, তো এজন্য জাকাত আমরা পরিপূর্ণ আদায় করি। জাকাত কিন্তু আমাদের উপর ফরজ, আর আল্লাহ পাক এটা কোরআনে পাকে বলেছেন যে এটা আমাদের জন্য ফরজ। কোথায় বলেছেন? সূরা বাকারার আয়াত নম্বর 43 মধ্যে, যাকানসুল ইমানের অনুবাদ, আর নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মোরাদাবাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে এই আয়াতের আলোকে লিখেন, এই আয়াতে নামাজ ও জাকাত ফরজ হওয়ার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। জাকাত ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের মূল ভিত্তি, মৌলিক কাজ হচ্ছে পাঁচটা। পাঁচটি বিষয়ের উপর এই বিষয়ে সাক্ষ্য দেয়া যে এই পাঁচটি বিষয়ের উপর আপনাকে অবশ্যই ঈমান রাখতে হবে, সাক্ষ্য দিতে হবে, মানতে হবে, আমল করতে হবে। নাম্বার এক, আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। এবং দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, তিন নম্বর হচ্ছে জাকাত আদায় করা, চার নম্বর হচ্ছে হজ করা, এবং পাঁচ নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। তো এখানেও ইসলামের মূল ভিত্তির মধ্যে জাকাতের ব্যাপারে বলা হয়েছে, ইসলামের মূল কাজের মধ্যেই জাকাতের অংশ বর্ণনা করা হয়েছে, তো এজন্য আমাদেরকে জাকাত আদায় করতে হবে। এরপর বলা হচ্ছে জাকাত আদায়কারীর প্রথম সৌভাগ্য এটাই অর্জিত হয় যে জাকাত আদায় করা তার ঈমানে পরিপূর্ণতার মাধ্যম। সুবহানাল্লাহ, জাকাত আদায়কারীর এটা সর্বপ্রথম যে সৌভাগ্য সেটা হচ্ছে তার ঈমান পরিপূর্ণ হয়, তার ঈমানের পূর্ণতা লাভ পায়। এ প্রসঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বাণী ইরশাদ করেছেন, তোমাদের ইসলামে পরিপূর্ণতা লাভের নিদর্শন হলো তোমরা তোমাদের সম্পদের জাকাত আদায় করবে। আরও এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখে তবে তার উচিত নিজের সম্পদের জাকাত আদায় করা। তো এজন্য জাকাত আদায় করুন। জাকাত আদায় না করলে দুনিয়া ও আখিরাতের মধ্যে এর ভয়ানক ক্ষতি এবং শাস্তির আলোচনা হয়েছে। বলা হচ্ছে জাকাত আদায়কারীর আরেকটা উপকার এটা অর্জিত হয় যে তার সম্পদ পবিত্র হয়ে যায়, যেমনটি হযরত সাইয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীর হাদিস, নিজের সম্পদের জাকাত বের করো কেননা তা পবিত্রকারী তোমাকে পবিত্র করে দিবে। অর্থাৎ যদি জাকাত আমরা দিয়ে দেই, আমাদের সম্পদের মধ্যে কিছু ময়লা থাকে, অপবিত্রতা থাকে, সেগুলো দূর হয়ে যাবে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে, আমাদের মাল, আমাদের সম্পদ এটা আপনার কী হবে, পরিশুদ্ধ হয়ে যাবে, এটা পবিত্র হয়ে যাবে। আজকে আমরা সব কিছুর জ্ঞান লাভ করি দুনিয়ার ক্ষেত্রে, যে কোনো একটা বিজনেস আমরা স্টার্ট করার জন্য সেই বিজনেস সম্পর্কে স্টাডি করি, যে কোনো একটা কাজ শুরু করার আগে সেই কাজের ব্যাপারে আমরা স্কিল গেইন করি, কিন্তু আমরা কি কখনো জাকাতের হিসাব কীভাবে বের করতে হয় সেটা কখনো শেখার চেষ্টা করেছি? জাকাত কখন বের হয়, জাকাত কিভাবে দিতে হয়, জাকাত কার উপর ফরজ হয়, সেটা কি আমরা কখনো একজন হক্কানি রব্বানি আলেমের কাছে গিয়ে শিখেছি, শেখার চেষ্টা করেছি? হ্যাঁ, মোবাইল নিয়েছি, মোবাইল নিয়ে আমরা গুগলে সার্চিং করে 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 আমরা নিজের মতো করে মন গড়া জাকাতের হিসাব বের করে আমরা জাকাত আদায় করছি। আদৌ কি আমার জাকাত আদায় হচ্ছে নাকি, আদৌ কি আমার মূল সম্পদ, মোট সম্পদ এতটুকু নাকি নাকি আরও রয়ে গেছে? এই সকল বিষয় আমাদের উপর আবশ্যক জানতে হবে, যারা বিশেষ করে বর্তমান পরিস্থিতির মধ্যে খুবই দুষ্কর যে জাকাত বের হচ্ছে না, প্রায় মানুষের জাকাত বের হচ্ছে, আপনি দেখবেন এক বছর অতিক্রম হচ্ছে এরকম জাকাতের সমপরিমাণ, নিসাবের সমপরিমাণ অর্থ প্রায় অধিকাংশ মানুষের কাছে থাকে, তো আমরা কি কখনো এটা চিন্তা করে দেখেছি যে আমার তো এতটুকু অর্থ সম্পদ গচ্ছিত রাখা আছে বা আমার নিসাব পরিমাণ সম্পদ আমার হয়ে গেছে, জাকাত দিতে হবে? তো এজন্য প্রথমত জাকাতের হিসাব বের করুন বা জাকাত কখন আপনার উপর ফরজ হবে এটা একটু জানার চেষ্টা করুন। আর এটা জানার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশ আপনাদের হাতের নাগালে। দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে এসে যদি আমি আপনি সময় দেই, দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে এসে যদি আমরা ইসলামী ভাইদের কাছে বসি, ইসলামী ভাইদের সঙ্গ লাভ করি, তাহলে ইনশাআল্লাহুল করিম জাকাতের ব্যাপারে এবং আরও ইলমে দ্বীনের ব্যাপারে আমাদের জানার সৌভাগ্য অর্জন হবে। তো এই জন্য সৎসঙ্গ, সৎ লোকের সাথে থাকা, এটা অতীব জরুরি, অতীব জরুরি। কেননা আমাদের অনেক ইলমে দ্বীন জানার এখনও বাকি। আমরা এমনিতেই ইলমে দ্বীন ছাড়া দুনিয়াতে বিচরণ করছি, যে নিজের মন গড়া আমরা শরীয়ত বানিয়ে ফেলছি। না ভাই, নিজের মন গড়া কিছু করা যাবে না। শরীয়তের মধ্যে সব কিছু বলা আছে, এই গণ্ডির মধ্যে থেকে আপনার বের হওয়ার কোনো সুযোগ নেই। তো এই জন্য হক্কানি রব্বানি আলেমদের সংস্পর্শ লাভ করুন, দাওয়াত ইসলামী ইসলামী ভাইদের সাথে সঙ্গ লাভ করুন, ইনশাআল্লাহুল করিম জাকাতের ব্যাপারে আপনার মন মানসিকতা সৃষ্টি হবে। বলা হচ্ছে আল্লাহ পাক জাকাত প্রদানকারীর অভাবকে দূর করে দেন, যারা জাকাত আদায় করে তাদের অভাব দূর হয়ে যায়। এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বাণী ইরশাদ করেন, যে কোনো অভাবগ্রস্তের জন্য সহজতা প্রদর্শন করলো আল্লাহ পাক তার জন্য দুনিয়া ও আখিরাতে সহজতা দান করবেন। যে কোনো মুসলমানকে দুনিয়াবী কষ্ট থেকে মুক্তি দিল তবে আল্লাহ পাক তার কাছ থেকে কিয়ামতের দিনের বিপদ দূর করে দিবেন। তাহলে জাকাতের মাধ্যমে আমাদের সমাজের দারিদ্রতা দূর হয়ে যাবে। যারা গরিব মানুষ আছে তারা অন্তত ভালো কিছু খেতে পারবে, ভালো জীবন লিড করতে পারবে, ভালো লাইফ লিড করতে পারবে। কিন্তু আমরা গরিবের হক মেরে দিচ্ছি, গরিবের হক আমরা নিজেরা খেয়ে ফেলছি। এমনটা না করি আমরা, এমনটা না করি। আল্লাহ পাকের নবী জাকাত আদায় না করার ব্যাপারে, অর্থাৎ জাকাত যারা আদায় করে না তাদের ব্যাপারে হুঁশিয়ারি দিতে গিয়ে বলেন, দোজকে সর্বপ্রথম তিন ব্যক্তি যাবে, তাদের মধ্যে একজন ওই সম্পদশালী যে নিজের সম্পদে আল্লাহ পাকের হক জাকাত আদায় করত না। জাহান্নামে সর্বপ্রথম তিন ধরনের ব্যক্তি যাবে, তাদের মধ্যে একজন হচ্ছে যে জাকাত আদায় করে না। আমার নবী আরো ইরশাদ করেন, যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যের মালিক হলো আর এর হক অর্থাৎ জাকাত আদায় করলো না, তবে কিয়ামতের দিন তার জন্য আগুনের নুড়ি পাথর বিছানো হবে, যা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তার পার্শ্ব, কপাল ও পেটে দাগ দেয়া হবে। যখন তা ঠান্ডা হতে থাকবে পুনরায় তেমনি করে দেয়া হবে। এই অবস্থা অব্যাহত থাকবে সেই দিনে, যেই দিনের সময় 50,000 বছরের সমান হবে। এমনকি মানুষের মধ্যে ফয়সালা হয়ে যাবে, তখন তারা নিজের পথ দেখবে, জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে। তো আসলেই জাকাত আদায় না করার বড়ই আপনার ভয়ানক শাস্তি কিয়ামতের দিনে আমাদেরকে ভোগ করতে হবে। আপনারা দেখেছেন যে মেরাজের সফরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আজাবের মধ্যে একটি আজাব দেখতে পেল যারা জাকাত আদায় করতো না। তো আমরা তওবা করি, যারা এখন পর্যন্ত জাকাত আদায় করিনি বা যথাযথ আদায় করিনি, আমরা তওবা করি আল্লাহ পাকের দরবারে। আর এটা ফরিয়াদ জানাই যে যে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন আমরা সেই সম্পদের জাকাত ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করব। জাকাত আদায় করবেন কোথায়, জাকাত দিবেন কোথায়? যারা আসলেই হকদার, যারা আসলেই হকদার, প্রথমত আপনার নিকট আত্মীয়ের মধ্যে, আপনার ভাই হোক, বোন হোক, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, এদের মধ্যে একেবারে দুস্থ যারা জাকাত খেতে পারবে এদেরকে আপনি জাকাত আদায় করুন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত আদায় করার, যথাযথ আদায় করার সে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠান এতটুকুই। আমাদের এই পুরো ট্রান্সমিশনের যে পর্বগুলো ছিল আজকে শেষ পর্ব, তো আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। এবং পুরো ট্রান্সমিশনে আমরা যা কিছু জানতে পারলাম আল্লাহ পাক আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিকিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুখরিত আরশে আজম খোদার হাবিবে। জাগো মনের